comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
That's right. বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি রাস্তেলাসির সাথে খরিদের সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আমাদের সেই ঝড়ের আশঙ্কা। এবং আমি বলবো যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই নিজেকে নিজের সেফটিটা আগে এনশিওর করবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের প্রচুর লিসেনার আছেন যারা কোস্টাল এরিয়া থাকেন, যারা বিভিন্ন জায়গায় থাকেন, এবং তাদের প্রত্যেককে বলবো যে ঝড়ের পরিমাণ বা মাত্রা যাই হোক না কেন, আপনি আপনার মানে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ওই জায়গার লোকাল অথরিটি যা বলছে এবং আপনার যেটা করা উচিত সেটা সবার আগে করে ফেলা। হ্যাঁ, সেটা খুব বেশি জরুরি এবং আমার মনে হয় যে সেটা শোনা উচিত। এবং আমার আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের যারা যারা শুনছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন কলকাতা এবং পশ্চিমবঙ্গে, এবং তাদের সবাইকেই আমি জানাচ্ছি আমাদের ভূতসমে আমন্ত্রণ, এবং সেই সাথে আপনাদেরও সুরক্ষা কামনা করছি এবং আশা করছি আপনারাও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। এবং যারা যেখান থেকে আছেন না কেন আমাদের ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং কোন জায়গা থেকে লিখছেন সেটাও জানাবেন। শুরু করছি আজকের ভূত এফএম। শুরুতে জানিয়েছি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আমাদেরকে আপনি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আমাদের আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ 50.fm, উইচ ইজ bhwtfm@radioforty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা দেখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, আর ফেসবুক পেজের লিঙ্কটা বলে দিচ্ছি www.facebook.com/radio.futi and www.facebook.com/bhutfm.rasal। আর আমাদের টুইটারে আপনি আসতে পারেন এবং আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা রাসেল আন্ডারস্কোর ভূত এফএম। আপনারা জানেন সবাই, সেখানে এসে ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমি যেটা করব এখন তো ঘটনা যাব। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSEL, আর আমি এখন ঘটনায় যাব। এবং এখন পর্যন্ত পরিবেশ সুন্দর এবং বৃষ্টিও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। এবং আমাদের স্টুডিওর যে যারা কাজ সেটা অনেকটাই ঝাপসা নিচের দিকটা। তো যাই হোক, আশা করছি সবাই আজকের ভূত এফএম অনেক এনজয় করবেন। এবং আজকের ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরকে পাঠানো ইমেল, এবং সেটা আমি যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ে শোনাতে চাই। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হুসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার উপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত, আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে এক পাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক দুই দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড় ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে দুই তিনটা জিনিস বের করলো, ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যে হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত ফোনের কথা মনে পড়ল। আমি প্রায় আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ, ওতে যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে, আর করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরে অংশটুকু উল্লেখ করতাম। ওর ভাষ্য মতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। যদিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোন রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, তৃতীয় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করবে। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি, এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশী রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশী রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না, কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আবার কাছে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করল, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ধ্রুবে। এমন সময় আমার দুইজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু চিরিয়ে নাও। এরপর আমাকে দুই দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। দুদিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষু রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে যে দায়িত্ব তা পুরো করা, রিল্যাক্স মোডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক দুই দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে পাঁচজন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। দুজনের আত্মীয় স্বজন এসেছে আর বাকি তিনজনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিতা মিলে লাশগুলো ডুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভিতর ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমরের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাজ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে, একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে এক একটা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি হাত আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাজ ছিল কিছুটা খোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাঁচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচণ্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাঁচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছে, তো রেখে চাই এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে এবং থাপ্পড় দিচ্ছে আর গোমারির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেটটা তো অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে দেখ যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম আর বাইরে এসে তাদের কথা শুনছি যে পাঁচ ছয় মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয় আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখত। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তাজবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। তিন সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। সিসি ফুটেজ, টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বলল আরো ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেন। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনেছেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো।
আমি এরশাদ থেকে। তো আমি আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা নিজস্ব এক্সপিরিয়েন্স কয়েকটা ঘটনা বলবো, সেটা কাওলা রোড নিয়ে, এয়ারপোর্ট রোডের।
অনেক শুনেছি আমরা এই রোডটা নিয়ে এবং অনেক কিছু অনেকে আলোচনা করেছেন এবং আজকে আপনিও আলোচনা করবেন। এবং আমি এটা নিয়েই একটু প্রথমে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এই রোডটা নিয়ে এত কিছু শুনি, আপনি তো ওই এলাকায় থাকেন, তো আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন
না? অবভিয়াসলি না।
এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে,
রাইট? হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না এটাই আপনি।
জি,
আমি আমার প্রথম ঘটনাটা বলছি, এটা ছিল 2011। তখন আমি একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করি, ঢাকা থেকে একটা ছাতকে, আমাদের একটা মাল্টিনেশনাল কোম্পানি, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্ল্যান্ট ম্যানেজার অ্যাপ্রুভাল নিয়ে তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে মিড ডেতে, ডে টাইমে যদি আমি ঢাকা আসি, প্রথমে আমি সিলেট যেতে হয়, সিলেট থেকে দেন বাস বাইয়ার আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান থেকে বেরোতে বেরোতে লাইক 2:30 আমি বের হয়ে সিলেটে গিয়ে 4:00-4:30 একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেক্স লাইক 5 hours ম্যাক্সিমাম, কিন্তু ওদিন হবিগঞ্জ একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার ঢাকা পৌঁছতে পৌঁছতে রাত 12 বেজে যায়। তখন আমি মিসকাটনে থাকতাম। তো আমি সায়দাবাদ থেকে নেমে বাসায় এসে জাস্ট এসে নামাজ আদায় করে আমি আমার গাড়িতে নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12:15 বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি, খুব ভালোভাবে আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে, রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টে আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই, এই জন্য আমি অকটেনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িতে চলে। সো ইঞ্জেক্টর কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে যায়। তো যাচ্ছি, তো কাওলা ব্রিজটার নিচ থেকে যাব, ওটা দেখে ওটা ক্রস করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। মানে স্যার, স্লো মিন্স ডেড স্লো। আমি সাথে সাথে অনেকক্ষণ অনেক কিছু চিন্তা করলাম, দা ওয়ে আই মেনটেন মাই কার ইটস নট পসিবল অ্যাট অল, আর অকটেনে দেয়। তো আমি মানে দেখতেছিলাম যে কি হচ্ছে, আমি আমি এক্সেলারেটর আরো বেশি করে চেপে ধরছি, তার কিছু দেখি হচ্ছে না। আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিররে মানে গাড়ি চালাই, সাইড মিরর দেখে কখন রিয়েলি আমি রিয়ার ভিউ মিরর তাকাই।
আচ্ছা,
সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিরর, তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করিনি কখনো। ইটস অ্যান অ্যানিমাল লাইক, এটা কুকুরও না আবার ঘোড়াও না, কুকুরের চেয়ে একটু লম্বা, আবার ঘোড়ার চেয়ে একটু ছোট, বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। এটা আমার গাড়িটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে ধরে অবস্থা গাড়িটা। তখন আমি মানে ফার্স্ট অফ অল প্রথমে দেখতেছি আমার হাতটা সব ক্লাস হয়ে যায় ছোট থেকে, বাট আমি যেহেতু আল্লাহর রহমতে নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি, আমি আমাকে এক হুজুর বলে দিয়েছিল এই ধরনের কিছু কখনো আয়দুল কুরসির চেয়ে সুরাতুল ইখলাসে ভালো কাজে দেয়, তো আমি ওটাই জোরে জোরে পড়তে শুরু করি। সো আমি একবার পড়লাম, দুবার পড়লাম, তিনবার শেষ হয়নি, দেখি কোথাও কিছু নেই। আমার গাড়িতে যা জোরে এয়ারপোর্ট আগে যে স্পিড ব্রেকার গুলো ছোট ছোট ব্যাপার, ওটা আমাদের বাড়ি গেল।
আচ্ছা,
আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং, সব কিছু ঠিক আছে। আমি তো আপনার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে মোটামুটি মা ছিল পেশেন্ট হসপিটালে সাত নম্বর, ওখানে গেলাম, কাউকে কিছু বুঝতে দেয়নি, এভরিথিং ওয়াজ অল রাইট, বাট আমি খুব ঘাম ছিলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল ওটা তখন প্রকাশ করিনি, বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়ের সবাই আছে। তো গেলাম, দেখলাম পরের দিন মার সেন্স ফিরলো, তো মার সাথে দেখা করলাম, তারপরে লাইক দশ টাকা থেকে ব্যাক করলাম বাসায়।
আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়া আলাইকুম সালাম।
আমি মাহমুদ হাসান মুন্না, আমি এসেছি বরিশাল থেকে।
জি বলুন আপনার ঘটনা।
তো রাসেল ভাই, প্রথমে বলতে চাই আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো আমার দাদা, দাদারা ছিলেন দুই ভাই, তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম।
জি,
তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা দুই ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা দুই ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন। তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, আজকে থেকে মানে ষাট দশকে, ১৯৬০ দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন, আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না, তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো, বিশেষ করে যারা কৃষি কাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাছে সে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আসতে আসতে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা, তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালাচ্ছেন, চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখা যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামায়, থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা।
জি,
তো উনি বলতেছে যে বাবা তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যায় এই এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন, তো আমার একটু ওই যে খান নাম একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন।
জি,
তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠাইছে, উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে, তো তখন রাসেল ভাই সময়টা ছিল ভাটা, ভাটা চলতেছিল, তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা পাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। রাসে ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল যেটা উনি আন্ধারে দেখতে পারেনি, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে লাইক অ্যাজ মানুষের কাটা হাত উনি নিচের দিকে তাকায় ওইটা চাবা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পায়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাভ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাভ দেয়। তো লাভ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়ি ঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তালগাছ। তো উনি দেখতেছে যে তালগাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল তো ওনার দিকে একটা বিচ্ছির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানে। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা যখন জাল উঠানোর জন্য আসে, তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটা থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, উনি আবার মসজিদে ইমামতি করতেন, তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় এখানে এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক করে, তারপরে ওনার সাথে কোনো সমস্যা না আসলে। এই ছিল আমার প্রথম ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা।
ছিল হচ্ছে আপনার সাভার থেকে আর্চা পর্যন্ত, ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে। তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজর পরে চলে যেতাম ওখানে গিয়ে, লাইক 9টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম, তারপর সারাদিনের কাজ শেষে আবার 8টা 9টা দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো আমরা বাসা আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে মিড নাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কি করবো, কি ঘুমাবো একসাথে, আমি এখন ইয়েতে চলে যাই মানিকগঞ্জে, এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, ড্রাইভ এন্ড কার ড্রাইভ করে যাবো, তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না যাচ্ছে। সো এটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিড নাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্টার্টনই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি এয়ারপোর্ট রোড হয়ে, এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসন পোর্ট থেকে অকটেন গিয়ে ওটা একটু জাস্ট একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে, এখন মনে করেন যেখানে রেমেডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আর একটু দূরে গেলে যখন মোটামুটি কাওলা ব্রিজ হয়ে ফিজের মানে মোটামুটি একটা স্পষ্ট দেখা যায়, আমি খেয়াল করলাম যে একটা লোক একটু কুচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাবো, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনাকে যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে রাস্তা দিয়ে চলে যাবে ওইটা কিন্তু নেই, ওটা কিন্তু মানে গ্যাপলেস একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110 আমি আস্তে করে একটু বা দিকে স্টারিংটা কাটলাম যে বা দিক দিয়ে আমি বের হয়ে যাবো। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 yards ওই লোকটা থেকে দূরে, সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিছে।
আচ্ছা
উল্টা দৌড় দিছে, উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি আমি তো এমনিতে আপনার বাঁদিকে স্ট্যান্ডে কেটে বাঁদিকে ঘুরে যাই, এখন উল্টা দৌড়তে স্যার আমার তো আর কিছু নাই, আমি তো ওই স্পিড আমি আই ক্যান ব্রেক মাই কার, তার আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্ট্যান্ডে ঘুরেছি, আমার অটো স্ট্যান্ডে জোরেই ঘুরে গেছে, আমি লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি ঘুরে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আমার ডিভাইডারের সাথে ইয়ে করলাম। তখন আমার তখন ওই গাড়িটা ছিল ফানকার গো, একটা ফানকার গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে রেড পায়ে, আর ব্রেক তো আছে, আমি দুইটা একসাথে চেপে ধরছি, চেপে ধরে আমার রাইট সিটটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িতে স্টপ হয়ে গেছে। আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমার সিট বেল্টটা বাঁধা ছিল, আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং আছে ভাই, যখন লোকটার উপর দিয়ে আমার গাড়িতে যায় আমি কিন্তু কিছু ফিল করি না, কিন্তু আপনার একটা চন্দ গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবে, শেক করলো বা কিছু বাড়ি খেলাতেই হবে, আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতে এখন কি হবে, এর মধ্যে যদি ইটস লাইক তিনটা সোয়া তিনটা বাজে তখন রাত, দু চারজন লোক অলরেডি একটা বাস থেমে গেছে, একটা বাস থেমে গেছে কি হয়েছে। তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছি না, বাঁ দিকে দরজা দিয়ে নামলাম, নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি রক্ত বা ব্লাড মানে ব্লাড বা লোকের বডিটা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, নাথিং ইজ দেয়ার, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই, কিন্তু আমার মুখ থেকে তো কোনো আওয়াজ নেই, আমি তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ডেড বডিটা খুঁজতেছি কোথায়। আমার মনে হয় রাসেল ভাই যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস দা ওয়ান রিজন আই ফাউন্ড ইন মাই লাইফ, যে দিস ইজ দা রিজন, অনেকে বলে অনেকে বলে না, এই যে অনেক দূর উনি গেল আবার দৌড় দিল উল্টো দিকে, দ্যাটস দা রিজন। এবং তারপরে ওই লোকজনের কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাঁদিকে নিয়ে গেল কর্নারে, দেন অনেকক্ষণ বসেছিলাম নেক্সট 6টার দিকে উপরে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যেত দাঁড় করানো হলো, তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না, মারি করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বাসায় চলে আসলাম এই আর কি।
ফ্যামিলি ঢাকা থাকতো, আমি আমাদের প্ল্যান্টিং তো একদিন ছুটি অনলি ফ্রাইডে, আর এমনি ঢাকা অফিসে দুদিন ছুটি, তো আমি করতাম কি বৃহস্পতিবারে আমার অফিস শেষ করে রাতে বাসে উঠতাম সকাল 4টার দিকে ঢাকা নামতাম, আবার ফ্রাইডে একটা লাইট 10 o'clock আমি এখান থেকে বাসে উঠতাম, পরদিন স্যাটারডে ছাত্রকে নেমে আবার অফিস করতাম। তো ছাত্রকে পৌঁছাতে এখান থেকে যেহেতু রাত 10:30 লাস্ট বাস, এরপর বাস নেই ছাত্রকে ডাইরেক্ট বাস, তো আমরা ওখানে গেলে আমাদের আমরা যেখানে থাকতাম ছাত্রকে ওটা ছিল প্ল্যান্টের পরে লাইক আরো 1.5 kilos, ওটাকে আমরা হাউজিং কমপ্লেক্স বলতাম, আমরা ইম্পর্টেন্ট 48 members মানে 48 employees আমরা কন্টিনিউসলি ওখানে থাকতাম। ওটা করতে হলে আমাদের সুরবানাটাকে ক্রস করতে হতো, আমাদের ইঞ্জিন বোর্ড ছিল বাট ইঞ্জিন বোর্ড গুলো 6টা রাতে চলতো না ডিউ টু দ্য সেফটি রিজন, ওটা রাত 10টার সময় ক্লোজ হয়ে যেত, মানে আমাদের সি শিপ চলে আসার ক্লোজ, তারপরে আবার সকাল 6টার সময় আবার স্টার্ট করতাম আমরা, তো ওটাও আমার আন্ডারে ছিল। So, আমি তো মানে বিং দ্য এভিন চার্জ, আমি আই ক্যান ফায়ার দ্য রুলস, এটা পলিসি তাই না। তো আমাদের নদীর এপারে যারা আমরা এরকম ফ্রিকোয়েন্ট ঢাকা ট্রাভেল করতাম, নদীর এপারে একটা গেস্ট হাউস ছিল, তো আমরা ওই 2-3 ঘন্টা ওই গেস্ট হাউসে রেস্ট নিতাম। তো মে মাসে 2007 মে মাসে আমি এরকম একটা ইয়েতে এরকম যাই, শুক্রবার ঢাকা থেকে রওনা করি, তো রওনা করবার রাত 2টার মতো আমি সিলেটে পৌঁছে যাই, বিকজ ওয়েদার ওয়াজ কুল, কিন্তু সিলেট থেকে শুরু হয় আপনার অঝোর বৃষ্টি, এত আর ছাত্র অধিকৃত এমনিতে বৃষ্টি খুব বেশি হয় অনেক বেশি হয়। তারপর আমরা মোটামুটি 3:30 মধ্যে ছাত্রকে পৌঁছে যাই, তো আমি যেহেতু একটা ফ্রিকোয়েন্ট ড্রাইভার ছিলাম এবং প্রত্যেক সপ্তাহে আমি ঢাকা আসতাম, আমরা একটা মফিজ নামে একটা রিক্সাওয়ালা ছিল স্ট্যান্ডে থাকতো প্রত্যেক শনিবার, ওকে আমি একটা মোটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতাম যেটা নাকি ইউজুয়াল রেন্ট হচ্ছে অনেক বেশি, তো আমার জন্যই ওয়েট করতো। তো আমি কি মফিজকে পেলাম ওখানে, তো 3:30 বাজে, আমি ওকে ডেকে তারপর বললাম এখন আমাদের সাতক বাস স্ট্যান্ড থেকে আমার গেস্ট হাউসে যেতে দুইটা ওয়ে আছে, একটা আমরা বলতাম যে পোস্ট অফিস লাইন ওখান থেকে যেতে পারি ইউজুয়াল রোড, আর একটা ছিল যদি ওইটা কোনো কারণে বন্ধ থাকে তাহলে আমরা বাজার ঘুরে শ্মশানের পাশ দিয়ে যেতাম, তো ওই দিনকে তো মুফিজে ডাক দিয়ে আমি রিক্সায় উঠলাম, তখন অজোর বৃষ্টি হচ্ছে। তো মুফিজ করলো পোস্ট অফিস থেকে না গিয়ে ডান দিক দিয়ে এই বাজারের মধ্যে। আমি কি মুফিজ এদিকে তো না স্যার, এত বৃষ্টি হয়েছে ওখানে কালভার্ট ছিল, কালভার্টে ডুবে গেছে, তো ওটা রাস্তাটা পুরোই ডুবা। আমি বললাম ওকে ফাইন। যাওয়ার সময় দেখি শ্মশানের মধ্যে আগুন জ্বলে। তা বলে এত বৃষ্টির মধ্যে কেমনি আগুন জ্বলে মুফিজ? বলে স্যার একটু সন্ধ্যা পর একটা পোড়াইছে ওখানে, তো ওই যে ওদের কি একটা রিচুয়াল আছে ওই জন্য টিন দিয়ে খাইতে আসছে আগুনটা যেন না নিবে। আমি লাইক ওখান থেকে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি 10 মিনিট আমি গেস্ট হাউসে পৌঁছে গেছি। পৌঁছে 101 নম্বর রুমে সিকিউরিটি চিনে সিকিউরিটি খুলে দিল রুম। আমি একটু ফ্রেশ হয়ে তারপরে মাথা টাতে মুছে ড্রেস চেঞ্জ করে আমি বাথরুমে লাইট অন করে একটু মানে আমি আবার লাইট অন ঘুমাতে পারলাম, একটু প্রবলেম হয় তো একটু যেন লাইট আসে এতে করে। আর সারা রাতে জানি তো বিছানায় ঘুরলাম, এসিতে অন করে দিয়ে বিছানায় শুলাম, সাথে সাথে ঘুম। আমার মনে হয় আসলে ইটস লাইক 10-15 মিনিটস আমি ঘুমাইছি। এমনি আমার একটা অভ্যাস আছে আমি ডান দিকে ফ্রেশ হই সবসময়, সাডেনলি আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস আমি করতে পারতেছি না, হাত পা নাড়াতে পারতেছি না। তো আমি মানে পুরোপুরি আমি পুরোপুরি জেগে গেছি, মানে পুরোপুরি কনসাস আনকনসাস মরিয়ে না। আমি খুব চেষ্টা করতেছি কথা বলার জন্য, কোনো কথা মুখ থেকে আসতেছে না। ওই যে আপনার বাথরুমের যে অতটুকু অল্পটুকু আলো যে ঘরটা আলো হয়ে আছে, সাডেনলি আমার পায়ের দিকে নজর আছে, দেখি যে একজন দাঁড়ানো আমার পায়ের কাছে। ইটস লাইক হাইট হবে আপনার হার্ডলি 3 ফিট, কালো কুচকুচে
বাচ্চাদের মতো
একদম, মানে কুচকুচে কালো, তিন থেকে সাড়ে 3 ফিট লম্বা, কোনো ইয়ে নাই, তার মধ্যে কোনো মানে এক্সপ্রেশন নেই আর কি, নর্মাল। কিন্তু হাতটা বা হাতটা আমার পায়ের উপরে দেয়, এবং দ্যাটস দ্য রিজন আমি আমার পুরো কোনো বডি আমি মানে নাড়াতে পারতেছি না, না নাড়াতে পারতে না আমার মানে শ্বাস করতে পারতেছি। আমার তো মনে হচ্ছে যে আমার শ্বাস সব বন্ধ হয়েছে। তো আমার তখন আমি শ্রোতা ডেকাস করা শুরু করলাম। আমার ওই একটাই আমার আমি একবার হুজুরে বলে দিয়েছিলাম আমাকে পড়তে, আমি ওইটা ছাড়া আমার এখন কোনো কারণে এইটাই আমার মনে আসে। তো আমি পড়া শুরু করছি, একবার দুবার পড়ছি, তিনবার পড়তে হয় সব কিছু ফাইন, এভরিথিং ওকে। আমি উঠলাম বিছানা দিয়ে উঠলাম, উঠে বাথরুমটা বন্ধ করে দিয়ে রুম লাইটটা জ্বালাই দিলাম, জ্বালা আবার শুয়েছি। এবার আমি করলাম কি, ডান দিকে না গিয়ে লম্বা লম্বি শুয়ে বাঁ হাতটা চোখের উপরে দিয়ে রাখছি যেন মানে লাইট নাড়ন করার জন্য, একবার দিয়ে শুয়েছি। এবং আমার মনে হয় যেন তখনই ঘুমায় পড়লাম, আবার 10-15 মিনিট মনে হয় আবার সেম অবস্থা। এখন আমি যে আমরা হাতটা যে নাড়াবো, হাতটা যে সরাবো, আমি হাতটা সরাতে পারতেছিলাম। আমি অল্প অল্প তাকায় যা দেখলাম, দেখি যে আমার হাতগুলো ইটস লাইক ইলেকট্রিক্যাল থাম, ইলেকট্রিক্যাল যে পিলার গুলো আছে এরকম মোটা একটা হাত। আর কিভাবে সরাবো, এত মোটা আমার হাত লাগতেছে আমার কাছে, এত মোটা এবং এত ওয়েট যে আমি সরাতে পারতেছি হাতটা,
ওজন অনেক বেশি।
এবং কোনোদিন ফিরতেও পারতেছি তো আমার, আমি আবার পায়ের দিকে দেখে দেখে ওই লোকটা দাঁড়ায় আছে ঠিকই, লোকটা বলবো না মানে কোনো কিছুর সাথে তারা, আমি আই ক্যান সে ইউ যে এটা এরকম দেখতে ওরকম দেখতে, ইটস লাইক একটা আকৃতি, ইটস হিউম্যান আকৃতি, মানে
শেপ রাইট।
তো তখন আমি কি করবো, আমি আবার স্রোতের উপর স্পর্শ করি, এবার পুরোপুরি দুইবার পড়লাম, তিনবার পুরোপুরি পড়লাম, তখন দেখলাম সব একদম এভরিথিং নর্মাল। তখন আমি নেমে সিকিউরিটি ডাক দিলাম যে তুই একটা চেন নিয়ে এখানে বস, আমার রুমের সামনে একটু ঘুমাই। এটা করতে করতে ফজর আজান দিল, দিল তো আলহামদুলিল্লাহ উযু করে নামাজ পড়লাম, নামাজ আদায় করে তারপরে এভরিথিং হলো। কিন্তু মানে এফেক্টটা যে হলো, আমি যখন আমি 1:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচণ্ড জ্বর, এবং 2টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাইয়া ঢাকা পাঠালো, এবং আমি কন্টিনিউয়াসলি 7 দিন প্রচণ্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করছে ওই সময়টায়, এবং 8 দিনের দিন আমি আবার প্ল্যান্টে জয়েন করলাম আর কি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এবার কিছু মেসেজ পড়তে চাই, চলে যাচ্ছি একটি অডিও ক্লিপে, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড টু ইউফুর্তি এফএম এন্ড ইউফুর্তি
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
নমস্কার রাসেল ভাই, আমি দি। অনেকদিন পর আমি ভূত এফএম এর অডিও স্টোরি পাঠাচ্ছি কলকাতা থেকে। তো প্রথমেই আপনাদের সবাইকে জানাই এবং ভূত এফএম টোটাল টিমকে জানাই নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি আপনি ভালো ভালোই আছেন রাসেল ভাই। তো আজ আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা বলবো, যে একজন ডাক্তার, এটা আমি তার থেকে অনেকদিন আগে কালেক্ট করেছিলাম, বাট আমার কাজের জন্য আমি এটা শেয়ার করতে পারিনি। যদি আপনার ভালো লেগে থাকে এটা সবাইকে শোনাবেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। আমার ফ্রেন্ড একজন ডাক্তার, ক্লিনিক আছে তার, পাশাপাশি একটা সরকারি হাসপাতালে সে প্র্যাকটিসও করে। তো অপারেশনে কাটা ছেঁড়া থেকে শুরু করে মর্গে যাওয়া আসা, এগুলো কমন ব্যাপার তার কাছে। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে এখনো যদি কোনো দূরে কোনো পেশেন্টকে দেখতে যেতে হয়, সে এই ঘটনাটা তার মনে পড়ে যায়, মানে সে ভাবে যাওয়ার আগে। তো আমি সেই ঘটনায় যাচ্ছি। তো একদিনকে তার ক্লিনিকটা বন্ধ করার সময়, তার ক্লিনিকে একজন রিসেপশনিস্ট আছে, তো সেই ক্লিনিকটা বন্ধ করেন। তো ডাক্তার মানে যে বন্ধু আমার, সে বাড়ি যাওয়ার সময় একটা ফোন আসে তার ফোনে। ফোন আসার সময় তাকে একটা পেশেন্টের বাড়ির লোক বলে যে ডাক্তারবাবু এরকম আমার বাবার এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন তাহলে আমার বাবা বাঁচবে না। তো একটু চমকে যায় যে হুট করে বলছে এরকম এরকম কথা কোনো চেনা পরিচিত পেশেন্ট কি এটা ভাবেও। কিন্তু তারপর যখন নাম টাম জানে তখন দেখে ওর কোনো চেনা পরিচিত পেশেন্ট না। কোথা দিয়ে ফোন করছে এটা জানলে ও আরো অবাক হয় যে এত দূরে ও কোনোদিনও পেশেন্ট দেখতেই যায়নি, তাহলে ওকে জানলো কিভাবে, হয়তো জানতে পারে কারোর থ্রুতে। তো সে বলে যে আমার এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাবো। তখন খুব রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার পর বললো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা মিনিমাম ও যা শুনলো, শুনে টুনে দেখলো আধা ঘন্টার উপরে। তো প্রথমে নাই বলে দেয়, কিন্তু একদিকে খুব রিকোয়েস্ট করে যে আমার বাবা হয়তো বাঁচবে না। ও তখন বলে যে আপনার ওইখানে আশেপাশে কোনো ডাক্তারের কাছে বা আপনি হাসপাতালে নিয়ে যান। ও তখন বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো ডাক্তারখানা বন্ধ হতে পারে মেনলি, বাট হাসপাতাল তো বন্ধ হয় না। তো অবাক হলো, দিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আসছি তাহলে। তো ক্লিনিক থেকে বেরিয়ে নর্মালি ট্রেনে চেপে ও ট্রেনে করে নামে। নামার পর যখন বাইরে আসে, বাইরে এসে দেখে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, খালি দুটো অটোরিক্সার মতো দাঁড়িয়ে আছে, বাদ বাকি সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দুখানা লোক আসে, এসে বলে ডাক্তারবাবু আমরা ফোন করেছিলাম আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ও বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলতে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন। নর্মালি পেশেন্টের কাছে যায়, সে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোন সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবু দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। দিয়ে বলে যে আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন আমি ফোন করে দিচ্ছি আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে তুই। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, তুই ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দি। ভালো কথা, মেডিসিন দিয়েটে ও ব্যাক করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিন গুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে দেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না, বন্ধুটা আমার সরি, বন্ধুটা আমার বলে যে থাক আমায় ছাড়তে হবে না, আমি এখান দিয়ে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওর দুই ভাইকে এমনকি ওর বাবাকেও। তো নর্মালি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার ফল দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করে, ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলো, বলছে আমাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবে। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারাও ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না ডেড বডি আছে তো কি হয়েছে, বলছে ও তখন ভ্যানালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়, ও ভ্যানালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর বলে কোন স্ট্যাটাস কোপ এইসবও ছিল না। ও ভ্যানালা এসে ভ্যান চালাতে শুরু করে। তো একটা পর্যায়ে ও ভ্যানালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান পর সব বন্ধ হ্যান ত্যান এইরকম কেন। তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার, যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানালাকে বলছে দাঁড়া দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানালা বলে ও কিছু না, তখন বলছে বন্ধুটা বলছে না না তুমি দাঁড়াও দাঁড়াও, দিয়ে নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানালা ভ্যানটা স্টপ করে, ও যখন পেছন ঘুরে দেখে দেখে ভ্যানালা নেই, কিন্তু এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় দু চারটে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে ধরে বলে, আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এনজয় করে ধ্যানে নিয়ে চলে আসছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো, হ্যান ত্যান। ও পুরোপুরি আকাশ থেকে পড়ে, ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি এমন, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে দুজন লোককে দেখে যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে দুইজন ওকে পিক করতে এসেছিল, তাদের দুজনকে দিয়ে বলে, আপনি তো আমার, আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি আবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল চারজনের মধ্যে ওই দুটো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে এলেন, এটা কার লাশ? তখন লাশটার মানে ইয়েটা চোখ তোলে, পর্দাটা সরি কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ, ওটা সঙ্গে সঙ্গে ওই কিনে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না, ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না হিসেবে, বা এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি টেন্সলেস হয়ে পড়ে। হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে বল হয়ে ঘিরে ধরেছিল, ও যখন মানে সেন্সলেস অবস্থা থেকে উঠে যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপরে ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে, তো যেহেতু ওর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার, তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল, এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির পুরো মানে বাড়িটা কোন জায়গায় কি ইত্যান্ত সবকিছু এভরিথিং বলতে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, ঘটার পর ও ঠিক করে যে দুটো পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না। তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল, আমি জানি না এটা কার কার ভয় লেগেছে, বাট আমার মনে হলো আমি তাই পাঠালাম। যদি ভালো লাগে রাখেল ভাই তাহলে শোনাবেন।
FM The night come live Bishash korana korata apnar byapar
Yes বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ লিসনিং টু রেডিও ফুটের এফএম, ঘড়িতে সময় রাত একটা, এবং আশা করছি আমাদের যে ঘটনাগুলো এগুলো আপনাদের ভালো লাগছে। এবং এছাড়াও আমাদের আরও একটা অডিও ক্লিপ রয়েছে, হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছে আরও একটা ইমেল, সেই ইমেলটা আমি পড়ে শোনাবো। এবং আমাদের সঙ্গে আরও বেশ কিছু গেস্টরা রয়েছেন যারা আপনার ঘটনা শেয়ার করবেন খুব ছোট্ট করে। আমরা আমাদের আচ্ছা ওনার ঘটনা আগে শুনে ফেলি, প্রথম যে অতিথি তার ঘটনা খুব ছোট্ট করে শুনে ফেলবো এবং তারপরে আমরা আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন, আমরা তার কাছে এসে জিজ্ঞেস করে নিতে পারি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন ফোর সেমিস্টার পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টে, তো ওর একটা বোন ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ, তো ওর বোনের বিয়েতে আমরা গেছি। তো যখন বন্ধ ছিল তো আমরা চারটা পাঁচটা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল, তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টি রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি ওর নাম ছিল এলেন, তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায়, সম্ভবত কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি, তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন টায়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে। তো বারোটা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম, তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড ওর নাম রাশেদ, তো ও বেশি কিউরিওসিটি ছিল ওর বেশি, আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল ওরও মোটামুটি কিউরিওসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে যে তোদের এখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূতের অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখন যাবো ওইখানে দেখতে যাবো। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই, আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য।
তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনি নিজের চোখে করেছেন, রাইট?
হ্যাঁ হ্যাঁ, ওইখানে
আমি ছিলাম ওইখানে, সেটা বলেন আমাকে।
তো যখন আমরা নদীর পাড়ে যাই শ্মশানের, শ্মশানটা ছিল নদীর পাড়ে, তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড চার পাঁচজন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন
আর এলেন কে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল দুইটা গেট আছে ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু জোরদার ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি দেখতেছে, তখন রাত প্রায় একটা থেকে দেড়টা হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আছে।
আচ্ছা,
তো দুইজন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশ রেডি করতেছে আসলে কাঠটা দিয়ে। তো ওরা অবাক যে এত রাতে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর দুইজন লোক কেন আসবে লাশ পোড়াইতে। তো ওরা দেখতেছে, তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয় যে কাছে কাছে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে লোক দুজন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। ওরা আসলে দেখতে চাচ্ছে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওটা দেখার পরে ওরা দেখতেছে কি, আসলে ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো এলেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ওনাকে চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় দুই মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচেয়ে বেশি ও বোঝার পরে ওই যে সুজন আর রাশেদ বলতে দোস এইখানে এক মিনিট না চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতে ছিল ওরা তো মানে এমন অবস্থা হইতেছিল, ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো এক একজন দৌড় দিছে এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে দশ পনেরো মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে খুঁজতে, যাই দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাতেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে যাই দেখি যে একজন মন্দিরের কোনায় বসে ওই যে এলেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে, আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই এলেন কে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে, তো ও কোনো কথা টথা বলতে পারতেছে না চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি ওর, আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে বাসায় নিয়ে আসি। তো আইসা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন আসল ভাই ওই যে এলেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি, সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ড কে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে রাখতে পারতো না, আস্তে আস্তে শুকিয়ে যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে।
আচ্ছা,
এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে যে সাত ঘাটের পানি না ওর গোসল দেয়। আর আসল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ফ্রেন্ড এলেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা ছয় মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড।
আচ্ছা,
আমার ডিপার্টমেন্টের রেজাল্ট খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই।
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। এবং মাইনুদ্দিন ভাইয়ের একটা ঘটনা আমরা শুনে আসবো এই মুহূর্তে। মাইনুদ্দিন ভাই বলেন যে কোন ঘটনাটি আপনি বলবেন এখন এবং সেটি কি? জি আরেকবার বলতে হবে। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
ঘটনা আমি বলবো স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সে বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তারপর আমার সাথে এই লোকটা শেয়ার করে এরকম। উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে, তার প্রেশান অশান্তি। তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করলে আমি সব কষ্টের থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেকদিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যা যেদিন করবে দুদিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সেরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলায় যাবো দেরি করে, যেন রাত একটা দুটোর দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাবো।
আচ্ছা,
তো সেই কথার মতো সেইরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকা থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেইছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে।
আচ্ছা,
এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায় এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে কাজটা করলো আমি এমন ভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করবো সেটা আমি জানিনি, আমি ছুটে পালালাম।
আচ্ছা,
এমন ছুটে পালালাম সেই থেকে এখনো ঘুমের মধ্যে, বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। সে এখনো বললো যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমালেও আমি সেই পাগলটাকে দেখতে পাই, আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে তুমি এসে ফাঁসি দাও।
আচ্ছা,
তো এই পর্যন্ত তারিখগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসে এই পাগলটাকেই দেখে, অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সে গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো, এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখে এখান থেকে পালানোর জন্য সেটা আমি জানি না।
আচ্ছা,
এটাই আমার ছিল বিয়া ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি একটু আমাদের কিছু মেসেজ এসেছে যেগুলো আছে সেগুলো পড়ে আসি এবং দেখি যে কেউ কোনো বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছেন কিনা এবং অন্য কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি কিনা। যাই হোক, আমাদের আমাদের পরবর্তী ঘটনায় এবং এটি একটি ইমেইল এবং সেই ইমেইলটা আমি পড়ে ফেলতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনার আগের ইমেইলের মতো আশা করছি ভালো লাগবে। দেখা যাক। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। সঙ্গত কারণে আমার নাম ঠিকানা এবং কলেজের নাম প্রকাশ না করার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি রিমা ব্যানার্জি, আমি কলকাতার সল্ট লেক এরিয়াতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি বলছেন ঠিকানা, আচ্ছা আমি কিছু প্রকাশ করছি না তাহলে। আচ্ছা, তিনি বলছেন যে আমাকে পাঠানো তার দ্বিতীয় ঘটনা। আমার পাঠানো ফার্স্ট ঘটনাটি আপনি গত 16th November 2018 এ শোতে প্রথমেই পড়ে শুনিয়েছিলেন এবং এতখানি সময় তফাতে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব তাই মেইল করে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের সাথে। সঙ্গত কারণে আমি ওর নাম প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি, আমি প্রকাশ করলাম না। ঘটনাটি ও যেভাবে বলেছে আমি সেভাবে লিখেছি। ঘটনাটি ঘটেছিল 2010 সালে, আমি তখন ক্লাস 6 এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক, একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের উপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি যেগুলো কিনা শুয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও শিখ সেই ধরনের ছিল এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি, দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না, মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল, ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন, ভেবেছিলেন মেয়ে হবে কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কেউ কে নিবে কিনা জিজ্ঞেস করায় আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল, সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম, এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই এক দেড় মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা হাত পা মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে। আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল যেটা কিনা প্রেস করলেই গান বাজত। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম, খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর তিনটা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল, ঘুম ভেঙে গেল। এক বুকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার তিনটায় বাজতেই পুতুলের ভেতর থেকে একে একাই অটোমেটিকলি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আমায় বললেন, পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না, ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে, বাড়িতে মা একাই ছিলেন। তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে। যে শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন তিনটা বাজত পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসত। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। পাঁচ ছয় দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। কারণ পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার মারও খেয়েছি তবু সত্যি কথাটা বলিনি। সবথেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয় এবং সেটা টানা তিন দিন চার দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সে জ্বর কমছিল না। আমার মেজো পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন, এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে কোনো মানে এটা কোনো মানে প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটাকে বাড়ি যায়, ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনে কেউই সেই সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর দুদিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর তিনটার সময় কোনো এক অজানা অসুখে মারা যায় এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে এবং পিসি না জেনে পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা, ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ফুটেজের নিয়মিত শ্রোতা অসম্ভব ভালো লাগার একটি শো, একটিও এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ফুটেজ শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি, একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না এবং ফুটেজকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। হ্যাঁ এটাই, আমাদের ফুটেজ শুনতে শুনতে সবাই সাহসী হয়ে যায়, তখন ভয়ঙ্কর ঘটনা অনেকের কাছে মনে হয় যে না খুব একটা ভয়ঙ্কর হলো না, এটা একটা প্রবলেম। বাট আমাদের কাজ সেটাই, ভয় দেখানো এবং ভয়ের মাধ্যমে যে আনন্দ আছে সেই আনন্দই সবার কাছে পৌঁছে দেয়া, রাইট? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপটি শুনে আসব এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে এবং তারপর আমরা কিছুক্ষণ পরে নতুন অতিথি নিয়ে ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুটে রেড এফএম এন্ড ডিউ ফুটে
এফএম। দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম মোহতারমের সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার আচার আচরণ খুবই অদ্ভুত ছিল, অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। সেরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় না এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজিটিভ ছিল। আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজিটিভ করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেওয়া হলো। আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজিটিভ করা ওই পরীক্ষা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে, আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। তো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2:30-2:30 দিকে বাসার ছাদে ছুপছুপ 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 মানে নূপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার, সেরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়, আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমরা শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না, একদিনের ঘটনা, যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা, খুবই অদ্ভুত ছিল আমার সাথে, আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম, আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছাপছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা আকাশের তারা, তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম, স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম, আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছে। রাসেল ভাই বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখুন 3:30 মতো বাজে, প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম, নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, আর দরজাটা ভিতর থেকে লক ছিল। এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি, এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে একটা আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোন রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি হচ্ছে রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই, ইটস অলমোস্ট 1:30 এরকম বাজে, আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই, আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলো বা মানে উপরে আরেকতলা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে আরো বড় করা হবে, তো উপরের রড গুলা টং টং করে কাঁপতে থাকে, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে, আমি ভয়ে কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর পাঁচ মিনিট, আর পাঁচ মিনিট পরেই চলে যাবো। তো যখনই আমি বললাম যে আর পাঁচ মিনিট পরে চলে যাবো, শব্দ বা বাতাসে এই রড গুলো নড়া বন্ধ হয়ে গেল, আমি কথা বলতে থাকলাম। তাহলে আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম, ঠিক দশ মিনিট বা পনেরো মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হয়। তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো কিছু ইয়ে করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। আসলে ভাই এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে, আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা বোঝা ফেলের জন্য।
The night comes alive. Bishash korana korata apnar byapar.
Welcome back. Shunchen Radio 53FM. আমি রাস্তা আছি সাথে খুবই সময় আর একটা বেজে উনত্রিশ মিনিট আজ চলছে ফুট এফএম। এই মুহূর্তে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এবং আমি চলে যাবো আমাদের নতুন অতিথি একজন জয়েন করেছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
হাই লিসেনার, আমি ইনজামাম হক, আমি মেডিকেল টেকনোলজিস্ট, সেই সাথে আমার বড় ভাই সুজন ভাই জয়, এরা সবাই শুনছে, সবাইকে
আপনার ঘটনাটা বলেন।
আসলে আমার ঘটনা গ্রাম্য একটা ঘটনা, আমার চাচার সাথে ঘটা। সো আমি যখন ছোট তখন এক্স্যাক্ট আমার বয়সটা মনে নাই, আমার আম্মার কাছ থেকে ঘটনাটা শোনা। তো আমার চাচা এখন মারা গেছে, অনেকদিন হলো মারা গেছে। তখন আমার চাচা মাঠে গরু চড়াইতে যাইতো। তো একদিন আমার চাচা যথারীতি মানে মাঠে গরু চড়াইতে গেছে, তখন আনুমানিক কটে বাজে চাচা জানে না, তো চাচাকে নাকি নক দেওয়া হয়েছে যে গরু চড়াইতে যাবি না, এরকম বলে কেউ একটা শব্দ করছে। তো চাচা ঝট করে উঠা চলে গেছে। তখন যখন গেছে তখন দেখে যে আশেপাশে সবই পরিষ্কার, সবই মানে আকাশ টাকা সব পরিষ্কার হয়ে গেছে। তখন চাচা গিয়ে দেখে যে সেখানে কেউই নাই, কৃষক যাই বলেন কেউই নাই। তো আমাদের গ্রামের সাথে রোডে মানে রোডের পাশে একটা বট গাছ আছে, ছোটবেলা থেকেই যেমন দেখছি এখনো তেমন দেখতেছি, অনেক আগের নাকি বট গাছটা। তো চাচা দেখে ওই বট গাছের একটা পা দিয়া অন্য মানে বিলের অপর প্রান্তের গ্রামে আরেকটা পা দিয়া একটা অবয়ব, বিকট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো চাচা সেটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, এসে দেখে যে এখন ফজর আদান দিচ্ছে। তো চাচা তারপর পরই অসুস্থ হয়ে যায়। তো বেশ কয়েকদিন অসুস্থ ছিল, এর কিছুদিন পরে আমার চাচা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো বেশ কিছুদিন পরে আমার চাচা মারা যায়। তো এখন কি কারণে মারা যায় এক্স্যাক্ট আমরা জানি না, বাট চাচার লিভারটা প্রবলেম হয়ে গেছিল, এখন কোন রিলেটেড কি সেটা আসলে আমরা কেউ জানতাম না। এছিল আমার ঘটনা রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমি একটু একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশা করছি যে এটা আপনাকে ভালো লাগবে এবং আমি এখন প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন, এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন। আসলে যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই, নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরও পুর থেকে লিখছি, আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম, যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিতে ভালো হবে, এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটা ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি, আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাবার এগারো দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়, বারোতম দিনে মহাভোজের আয়োজন হয় এবং যে দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে দশ নভেম্বর দু হাজার সতেরো তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়। আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেওয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকত। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ, দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জামাজামা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়, চারিদিকে থমথমে পরিবেশ, কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল, রাত বেড়ে ঘড়ির কাটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে আছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না, সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এই পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায় যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময় রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ, মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল, আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পিছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে, ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে, সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে, অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর, সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যি কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে আমাদের সবাইকে হতবাক করে দেয়, সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল যেখানে সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে, এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি, এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরদিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়, এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজেই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটেছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, আমি একটু পরিচয় দিই। ওনার ঘটনা আমি শুনি যদিও, তবে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসেছেন?
হ্যালো লিসেনার, আমি আসছি বরিশাল থেকে। আমার নাম লিমন। তো ভাইয়া আমি একটু ক্লান্ত, যার কারণে মানে নার্ভাস আছি।
ঠিক আছে, আমরা 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 তাহলে পরে আপনার ঘটনা শুনবো, কোনো সমস্যা নেই। না ঠিক আছে, অসুবিধা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার ঘটনাটা আপনি ছোট্ট করে বলুন। আমি আপনার মাইক্রোফোনটা ঠিক নেই, আপনি মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে
হবে এখন। ঠিক আছে
জি।
তো ভাইয়া আমি ঘটনাটা আমার খুব কাছের একজন থেকে শুনেছি। ঘটনাটা রংপুরের অন্নদানগরে, অন্নদানগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাজবাড়ি নামে একটা জায়গা ছিল। এটা অনেক আগের ঘটনা, প্রায় 100 বছর আগের। তো ওখানে রাজবাড়ি নামে একটা জায়গা ছিল, ওনারা ছিল গিয়ে সাত ভাই ও এক বোন। সাত ভাই ও এক বোন থাকাতে ওনার বাবা ঠিক করলো যে বোনকে বেশি সম্পত্তি দিবে, অসুস্থ ছিল বুড়ো বয়সে, তো বোনকে বেশি সম্পত্তি দিবে। এটা আসলে ওই সাত ভাই মানতে পারলো না, তারা চাচ্ছিল যে আরো তারা সমান ভাই।
ঘটনাটা কোথায় পেয়েছে?
আমার খুব কাছে, ওদের বাড়ি হচ্ছে রংপুরে, আমার খুব কাছের একজন লোক আমাকে বলেছে।
আচ্ছা,
তো এটা বলার পর তো এরকম করার পরে ওনারা একদিন ঠিক করলো কি ওই বোনকে মেরে ফেলবে। এই প্ল্যান করে সাত ভাই ওই বোনকে নিয়ে একটু বাড়ি থেকে একটু দূরে গেল। দূরে গিয়ে একটা কূপের মতো ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ার মতো মাটি দিচ্ছিল গায়ের উপর, মাটি চাপা দিয়ে এই নিয়ে পড়ে। তো তখন বোন বলতেছিল যে আমাকে 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 এরকম মারিও না, আমার সম্পত্তি চাই না, তো আমাকে তোমরা জীবনটা ভিক্ষা দাও, এটা বলতেছিল। এটা বলার পরে ওরা বলছে না সেটা সম্ভব না, তোমাকে আমরা মেরে ফেলবো। তো এরকম করার পরে ওরা একসময় মাটি চাপা দিতে যখন মুমূর্ষু অবস্থায় এসে যায়, তখন ওই বোনটি বলতেছিল তোমরা আমাকে তো মেরে ফেললে, এখানে আমাকে সবাই মনে রাখবে, এখানে একটা গাছ হবে এবং গাছের সাথে একটা পাথর থাকবে, সবাই আমাকে সারা জীবন এটার জন্য মনে রাখবে। তো এক পর্যায়ে হয় কি ভাই, ওই রাজবাড়ির সবাই মারা যায়, রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পর ঘটে আসল ঘটনা, যখন ওই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়, ওখানে কেউ যেতে পারতো না। ওখানে সাতটা দিঘি ছিল, ওই সাত ভাইয়ের সাতটা দিঘি ছিল, সাত দিঘির পার বলে ওটা, ওখানকার সবাই চিনে, খুব পপুলার একটা জায়গা, সবাই চিনে। তো মারা যাওয়ার পরে ওখানে যদি লোকজন যেত ভাইয়া, এমন হয়েছে কারো মাথা মাটির মধ্যে পুঁতে ফেলছে, তো মারা গেছে, এরকম লাশ পাওয়া গেছে, পশু পাখি পশু পাখি মারা গেছে, এরকম পাওয়া গেছে। তো এরপরে হয়েছে কি ভাইয়া, একদম পরিত্যক্ত অবস্থা 1980 সালের দিকে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওখানে এখন আর তেমন বাড়িটাই নাই, ওই দিঘিগুলো ভরে আপনার ইয়া করা হয়, ওখানে এখন জমি জমি চাষ করা হয়। কিন্তু ভাই ওই যে গাছের কথা বলেছিল, ওই বোনটা মারা যাওয়ার পরে ওখানে একটা গাছ হয় এবং গাছের সাথে ছোট থাকা অবস্থায় গাছে একটা ছোট্ট পাথর হয়। এই গাছটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে, 2015 সালের দিকে ওরা দেখে আসছে গাছটা অনেক বড় হয়েছে এবং পাথরটা বাড়তে বাড়তে প্রায় 4-4.5 ফুট হয়ে গেছে। এটা হওয়ার পরে ওই গাছটা এবং যদি পাথরটা যদি কেউ সরাতে যায় তাহলে তার ক্ষতি হয়, এরকম হয়েছে। গাছের পাতা ছিঁড়লে তার ক্ষতি হয়, কাটতে গেলে তার ক্ষতি হয়। এবার একটা ছেলে ওই পাথরটা নোংরা করছিল, তো ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, ওর অনেক চিকিৎসা করা হয়, কয়েক মাস অসুস্থ ছিল, কোভিড আস ডাক্তার দেখায় থাকে, পরে ছেলেটা সুস্থ হয়। এখনো গাছটা আছে ওখানে অ্যাভেলেবেল, যদি কেউ জানতে চায় ওখানে যেতে পারে। এই ছিল আমার ঘটনা ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ। তখন পর্যন্ত যারা শুনলেন আমাদেরকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবার, এবং তখন রমজান মাস শুরু হচ্ছে আমাদের এখানে এবং সমস্ত পৃথিবীতেই। আপনাদের সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা, এবং আপনাদেরকে আশা করছি যে আমরা আগামী শুক্রবারে আবারও পাবো এবং চমৎকার কিছু ঘটনা নিয়ে, চমৎকার কিছু অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।